বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় আবার যুদ্ধ শুরু করলে ইসরায়েলকে জ্বালিয়ে দেওয়ার হুমকি আনসারুল্লাহর। গাজায় জাতিগত শুদ্ধি অভিযান চালানোর পরিকল্পনার বিরুদ্ধে জর্দানে বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রচণ্ড বিতণ্ডা। জেলেনস্কিকে মারধর না করে সংযম দেখিয়েছেন ট্রাম্প, প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া। বাংলাদেশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে রোজা শুরু। গত রমজানের তুলনায় নিত্যপণ্যের দাম সহনীয় বলে দাবি করলেন প্রেস সচিব। এবং ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ হত্যাকাণ্ড অব্যাহত রাখলে আরও কঠোর অবস্থানে যাবে বিজিবি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সৈয়দ আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি বলেছেন, গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরু হলে দখলদার ইসরায়েলে আগুন জ্বলবে। তিনি পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে এক ভাষণে ফিলিস্তিনি জাতি এবং প্রতিরোধকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনি জাতির অবিচল অবস্থানের উপর জোর দিয়েছেন। তিনি যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে পরামর্শ দেন। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল আবারও যুদ্ধের পথে এগোলে সমস্ত ইহুদিবাদী অঞ্চল আক্রমণের মুখে পড়বে এবং আমরা নানা উপায়ে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করব। গাজা উপত্যকা এবং লেবাননে যুদ্ধবিরতি মেনে চলতে শত্রুর ব্যর্থতার কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ এবং লেবাননের জনগণকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি স্পষ্ট করে বলেন, আমরা ফিলিস্তিন ও লেবাননে আমাদের মুজাহিদ ভাইদের আবারও বলছি যে তোমরা একা নও, আল্লাহ তোমাদের সাথে আছেন এবং আমরা তোমাদের পাশে আছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে কুচক্রি পরিকল্পনা তুলে ধরেছেন তার বিরুদ্ধে জর্দানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী আম্মানে শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তারা গাজাবাসীকে এই উপত্যকা থেকে বিতাড়িত করার মার্কিন পরিকল্পনার ঘোর বিরোধিতা করেন। জর্দানের বিভিন্ন রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে আম্মানের আল হুসেইনি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং আন-নাখিল স্কয়ারে গিয়ে শেষ হয়। রাজধানী ছাড়াও জর্দানের প্রায় সব ছোট বড় শহরে শুক্রবার ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গাজাবাসীকে মিশর ও জর্দানে সরিয়ে দেওয়ার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করে জর্দানের বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধ ও অবরোধ চাপিয়ে দেওয়া সত্ত্বেও গাজাবাসী শক্তিশালী রয়েছে। তারা আরও বলেন, গাজাবাসীর দৃঢ়তার প্রতি আমাদের সমর্থন রয়েছে এবং তাদের যে কোনো ধরনের প্রয়োজনে আমরা তাদের পাশে রয়েছি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রচণ্ড বাগবিতণ্ডা হয়েছে। প্রথা অনুযায়ী সংবাদ সম্মেলনে অংশগ্রহণ না করেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে গেছেন জেলেনস্কি। এই ঘটনায় আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই প্রবাদ বাক্যটির সত্যতা আরেকবার প্রমাণিত হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সীমাহীন রসদ সরবরাহ পেয়ে আসছিল জেলেনস্কি সরকার, কিন্তু গত মাসে ট্রাম্প হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণ করার পর সেই সরবরাহ বন্ধ করে দিয়ে উল্টো এতদিন যেসব সাহায্য করা হয়েছে তা ফেরত দেওয়ার জন্য কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে শুক্রবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যান জেলেনস্কি। সাক্ষাতে জেলেনস্কি কেন আমেরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না এই অভিযোগ তোলেন ট্রাম্প ও ভ্যান্স। তারা বলেন, যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার সঙ্গে ইউক্রেনের একটি শান্তি চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে বাগবিতণ্ডার পর রাশিয়া বলেছে জেলেনস্কিকে মারধর না করে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বৈঠকে জেলেনস্কি যে পরিমাণ ঔদ্ধত্য প্রদর্শন করেছে তাতে তার গায়ে হাত তোলা থেকে বিরত থেকে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প। টেলিগ্রাম পোস্টে এ প্রসঙ্গে জাখারোভা বলেন, আমি মনে করি জেলেনস্কি এ পর্যন্ত যত মিথ্যে বলেছেন সেসবের মধ্যে সবচেয়ে বড় মিথ্যে ছিল 2022 সালে যুদ্ধ শুরুর সময় কিয়েভ একা ছিল এবং কেউ তার পাশে ছিল না। তিনি জেলেনস্কির প্রতি ইঙ্গিত করে আরও বলেন, যে হাত তাকে খাবার দেয় সে হাতেই কামড় দিতে অধ্যত্ত হয়েছিলেন জেলেনস্কি। তার এই অধ্যত্তের পরও ট্রাম্প এবং ভ্যান্স তাকে মারপিট না করে যে সংযমের পরিচয় দিয়েছেন তা রীতিমতো বিস্ময়কর।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার পবিত্র রমজান মাস শুরু হবে। ভোর রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাবেন তারা। আজ সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে আকাশে রমজানের চাঁদ দেখা যায়। বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফহাম খালিদ হোসেন এই তথ্য জানান। এদিকে এবারের রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুরো রোজায় বাজারে পণ্যের দাম সহনীয় রাখাটাই সরকারের মূল ফোকাস। দাম সহনীয় রাখতে কাজ করেছে সরকার। প্রেস সচিব বলেন, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ইতিমধ্যে সরকার প্রধান নির্দেশ দিয়েছেন। খাবার তেলের সরবরাহ তদারকি করা হচ্ছে, জিনিসপত্রের সরবরাহ বাড়াতে কাজ অব্যাহত আছে। সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে, নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে। এদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ সীমান্ত হত্যাকাণ্ড অব্যাহত রাখলে আরও কঠোর অবস্থানে যাবে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। আজ কক্সবাজারে 64 বিজিবি ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, অনুপ্রবেশের ঘটনা ঘটুক আর যাই ঘটুক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না। এভাবেই যদি চলতে থাকে তাহলে ভারতীয় অনুপ্রবেশকারীদের যে আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা আর করা যাবে না। তিনি আরও বলেন, আমরা এ ধরনের ঘটনার প্রতিবাদ চালিয়ে যাব, আর যদি একটি হত্যার ঘটনাও ঘটে তাহলে আমরা আরও কঠোর অবস্থানে যাব। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 32 বছর বয়সী বাংলাদেশী নাগরিক আলামিন নিহত হয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সন্ত্রাসী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগ মুহূর্তে ওই হামলার ফলে পাকিস্তানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাখতুনখোয়া প্রদেশের আকোরা খট্টক এলাকায় অবস্থিত দারুল উলুম হক্কানিয়া মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় ওই বোমা হামলা চালানো হয়। এতে একজন প্রখ্যাত ধর্মীয় রাজনৈতিক নেতা সহ অন্তত 6 জন নিহত ও অপর 16 জন আহত হন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ওই হামলার নিন্দা জানানোর পাশাপাশি শোকাহত পরিবারবর্গ এবং পাকিস্তানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ইরানের এই মুখপাত্র যে কোনো ধরনের সন্ত্রাসবাদ ও উগ্র সহিংসতার বিপক্ষে তার দেশের শক্ত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াবে চীন। নতুন টার্মিনাল ও জাহাজ চালু হওয়ায় চলতি মার্চ থেকে চীন তেল আমদানি বৃদ্ধি করবে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সত্ত্বেও চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে অয়েল প্রাইস নামের ওয়েবসাইট। অয়েল প্রাইস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইরান ও রাশিয়া থেকে চীনের তেল আমদানি দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। কয়েকজন বিশ্লেষক এবং ব্যবসায়ী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চীন তেল ট্যাঙ্কারগুলোতে পরিবর্তন এনেছে যাতে সেগুলো আর নিষেধাজ্ঞার আওতায় না থাকে। এর ফলে রাশিয়া এবং ইরানের সাথে তেল বাণিজ্য সম্প্রসারণ করতে পারবে বেইজিং। এর ফলে 2025 সালের মার্চ মাসে এই দুই দেশ থেকে চীন বেশি পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করতে পারবে। এই আমদানি 2025 সালের ফেব্রুয়ারিতে 2 বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। নিষেধাজ্ঞার বাইরে থাকা চীনা তেল ট্যাঙ্কারগুলো এরই মধ্যে তৎপরতা শুরু করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইরান ও রাশিয়ার বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে আমেরিকা। তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালান তার গোষ্ঠীর সদস্যদের অস্ত্র সমর্পণ এবং পিকেকের বিলুপ্তি ঘোষণা করার যে আহ্বান জানিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার এক প্রতিক্রিয়ায় বলেছেন, সহিংসতা পরিহার করার ক্ষেত্রে ওজালানের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখতে পারে। এর আগে বৃহস্পতিবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নেতা ওজালান তুর্কি কারাগার থেকে তার গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তাদেরকে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানান। তিনি 4 দশক ধরে চলে আসা সহিংসতার অবসান ঘটানোর জন্য পিকেকের বিলুপ্তি ঘটানোর আহ্বান জানান। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপ ও আমেরিকায় বছরের পর বছর ধরে মুসলিম নারীদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে তা থেকে সেখানকার সাধারণ মানুষ সবসময় ভুল বার্তাই পেয়েছে। তবে গাজা যুদ্ধে নারীদের ভূমিকা সবার সামনে কিছুটা বাস্তবচিত্র তুলে ধরতে সক্ষম হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
ইউরোপ এবং আমেরিকায় বছরের পর বছর ধরে মুসলিম নারীদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে তা থেকে সেখানকার সাধারণ মানুষ সবসময় ভুল বার্তায় পেয়েছে। শুধু অমুসলিমরাই নন, ইসলাম সম্পর্কে গভীর জ্ঞানের অভাবে বহু মুসলিমও এমন বার্তা বিশ্বাস করেছে এবং পাশ্চাত্যের ঢঙে নিজেকে সাজিয়ে তথাকথিত আধুনিক হওয়ার চেষ্টা করেছে। পশ্চিমাদের মানুষপটে মুসলিম নারী মানেই পুরুষতন্ত্রের বন্দিশালায় নিষ্পেষিত এক নিচু স্তরের মানুষ। ধর্ম তাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে চিরস্থায়ী যাতনায় নিক্ষেপ করেছে। পশ্চিমাদের দাবি, ইসলাম ধর্মের নীতিমালা মানতে গিয়ে মুসলিম নারী সমাজ ভীতু এবং অকর্মণ্য হয়ে পড়েছে, সমাজে তাদের ভূমিকা নেই বললেই চলে, এমন ন্যারেটিভ এবং উপস্থাপনা পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত। ইসলাম ধর্মকে হেয় করতেই এমন প্রচারণা। নারী সম্পর্কে ইসলাম ধর্মের দৃষ্টিভঙ্গি কখনোই এমন নয়, এটা ভুল ব্যাখ্যা এবং ভুল উপস্থাপনা মাত্র। গাজা যুদ্ধ গোটা বিশ্বের সামনে নানা বাস্তবতা তুলে ধরার পাশাপাশি মুসলিম নারী সমাজের বীরত্ব ও সাহসিকতার এমন এক চিত্র তুলে ধরেছে যা পশ্চিমা দেশগুলো সহ গোটা বিশ্বে দেখেছে। গাজায় নারীরা প্রতিরোধ ও অস্তিত্ব টিকিয়ে রাখার স্তম্ভ হিসেবে কাজ করেছে। তারা দখলদার ইসরায়েলের বিমান হামলার সময় নিজেদের জীবন দিয়ে তাদের সন্তানদের রক্ষা করেছেন। দুর্ভিক্ষ ও ধ্বংসের মাঝে পর্বত সম দৃঢ়তা নিয়ে বেঁচে যাওয়া মানুষদের সেবা করেছেন। শুধু চিকিৎসা সেবা ও যত্নের মাধ্যমে মানুষের প্রাণ রক্ষা নয়, নারীরাই নতুন প্রজন্মের মাঝে শিক্ষার আলোর ধারা নিভে যেতে দেয়নি। যুদ্ধের মাঝে নারীরাই শিক্ষার আলো ছড়িয়েছেন। স্বামী সন্তান সহ স্বজন হারিয়েও চরম দুঃসময়ে তাদেরকে দৃঢ়ভাবে আল্লাহু আকবর এবং হাসবি আল্লাহ স্লোগান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের চেতনাকে উজ্জীবিত রাখতে দেখা গেছে। হাসবি আল্লাহ অর্থ হচ্ছে আমার জন্য আল্লাহ যথেষ্ট। তাদের ধৈর্য ও ত্যাগের মনোভাব প্রতিরোধ চালিয়ে যেতে বড় ভূমিকা রেখেছে। নারীদের ধৈর্য ও দৃঢ়তা যুদ্ধের ময়দানে জীবনের ধারাবাহিকতা সম্পর্কে স্বপ্ন তৈরি করেছিল। ইতিহাসের সবচেয়ে নির্মম শিশু হত্যার যন্ত্রণা সহ্য করা এই নারীরা অতুলনীয় সাহসের সাথে ঘোষণা করেছেন, আমরা ধৈর্য ধরব যতক্ষণ পর্যন্ত প্রতিরোধ নেতারা আমাদেরকে ধৈর্য ও দৃঢ়তা বজায় রাখার জন্য অনুরোধ করে যাবেন। গাজার নারীদের শক্তির মূল উৎস ছিল আল্লাহর প্রতি বিশ্বাস। এই ইমানি শক্তি তাদের মধ্যে ঐক্য সংহতি এনে দিয়েছে এবং সঠিক পথে তাদেরকে পরিচালিত করেছে। দলবদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, শরণার্থী শিবিরে বা ধ্বংসপ্রাপ্ত বাড়িতে কোরআনের ক্লাস আয়োজন করা, বোমা হামলার সময় আল্লাহর কাছে দোয়া করা এবং তাঁবুতে স্থাপিত অস্থায়ী মসজিদে সমবেত হয়ে কষ্টের মুখে ধৈর্য ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের মতো ইসলামী মূল্যবোধ গাজার নারীদেরকে সহিংসতা সহ্য করার দৃঢ়তা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা তাই বলেছেন, ধৈর্যের মাধ্যমেই গাজার নারী এবং জনগণ মানুষের বিবেককে আলোড়িত করতে সক্ষম হয়েছে। পাশ্চাত্যের গণমাধ্যম কখনোই ইমান এবং দৃঢ়তার মধ্যে গভীর সংযোগ স্বীকার করে না। তারা তো ইমানকেই স্বীকার করে না, তারা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক কাঠামোর মধ্যে মুসলিম নারীদের ব্যাপক ভূমিকা, দৃঢ়তা, সাহসিকতা এসব অস্তিত্বকে অস্বীকার করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে। তারা সমাজে মুসলিম নারীদের ভূমিকাকে অস্বীকার করার মাধ্যমে ধর্মেরই অবমাননা করতে চায়।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/farstudaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। গাজায় আবার যুদ্ধ শুরু করলে ইসরায়েলকে জ্বালিয়ে দেওয়ার হুমকি আনসারুল্লাহর। গাজায় জাতিগত শুদ্ধি অভিযান চালানোর পরিকল্পনার বিরুদ্ধে জর্দানে বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রচণ্ড বিতণ্ডা। জেলেনস্কিকে মারধর না করে সংযম দেখিয়েছেন ট্রাম্প, প্রতিক্রিয়ায় বলল রাশিয়া। বাংলাদেশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে রোজা শুরু। গত রমজানের তুলনায় নিত্যপণ্যের দাম সহনীয় বলে দাবি করলেন প্রেস সচিব। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ হত্যাকাণ্ড অব্যাহত রাখলে আরও কঠোর অবস্থানে যাবে বিজিবি, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর হুঁশিয়ারি। এবারে আরও একটি খবর। বাংলাদেশের রাজধানী ঢাকাবাসীকে রোজার মাসে অধিকতর নিরাপদ ও স্বস্তির পরিবেশ রাখতে মহানগরের বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। এছাড়া ছোট বড় যে কোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার কথা জানিয়েছেন তিনি। আজ সকালে ঢাকার মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিবির কর্মপরিকল্পনা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন রেজাউল করিম। তো চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা অনলাইনে নানা ধরনের লোভনীয় অফার দিয়ে ফাঁদ পাতার অপকৌশল এবং সতর্কতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
জাতিসংঘের সংস্থা ইউনিসেফের কয়েক বছর আগের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি তিনজন ইন্টারনেট ব্যবহারকারীর একজন শিশু। ভাবতে অবাক লাগে, প্রতিদিন 1,75,000 অর্থাৎ প্রতি আধা সেকেন্ডে অন্তত একটি শিশু নতুন করে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হচ্ছে। ফেসবুক ব্যবহারকারীদের 25% বয়সই হচ্ছে 10 বছরের কম এবং ফেসবুক সহ সব ধরনের সোশ্যাল মিডিয়ার 90% ব্যবহারকারীর বয়স 18 থেকে 29-এর মধ্যে। জার্নাল অব ইউথ স্টাডিজ জানাচ্ছে, আমেরিকার শিশু কিশোরদের 92% প্রতিদিন অনলাইনে যায়। প্রতি 5 জনের একজন কিশোর বুক গভীর রাতে ঘুম ভেঙে জেগে ওঠে শুধু এটা দেখার জন্য যে তার মোবাইলে নতুন কোনো মেসেজ এসেছে কিনা। আজ এটা আন্দাজ করা কঠিন কিছু নয় যে বাংলাদেশ ও ভারতের দৃশ্য এর চেয়ে আলাদা কিছু নয়। এ ধরনের দেশগুলোতে কিশোর গ্যাংয়ের তৎপরতাও বেড়েছে। আসলে উঠতি বয়সের কিশোররা ভালো খারাপের ভেদাভেদ বুঝতে পারে না।
বাংলাদেশে 2017 সালে মানুষের জন্য ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়ার মধ্যে 77% শিক্ষার্থী পর্নোগ্রাফিতে আসক্ত। আমরা জীবনের তাগিদে পার্থিব সব মেকি সুখের পিছনে অবিরাম ছুটতে থাকি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে আমাদের সন্তানেরা? আমাদের মূল সম্পদ যদি রক্ষা করতে না পারি তাহলে অবশেষে তারা নিজেদের তো বটেই সমাজ ও দেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই শত ব্যস্ততার মাঝেও সন্তানদের সময় দিতে হবে, সুদৃঢ় করতে হবে পারিবারিক বন্ধন। সন্তানের সঙ্গে গভীর বন্ধুত্বই পারে তাদের ফেরাতে। সন্তান সৎ ও আদর্শবান না হলে তা শুধু বাবা মা অথবা আত্মীয় স্বজনের জন্যই দুঃসংবাদ নয়, এটা গোটা দেশ তথা বিশ্বের জন্যই মারাত্মক দুঃসংবাদ। বর্তমানে বাংলাদেশ ও ভারতে হত্যা, ধর্ষণ, যৌন হয়রানি, চাঁদাবাজি সহ ছোটখাটো নানা অপরাধ জড়াচ্ছে উঠতি বয়সীরা। এজন্য প্রযুক্তির পুঁজিবাদী ব্যবস্থাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি যে জিনিসগুলো ছড়িয়ে দিচ্ছে সেটি পুঁজিবাদী সমাজের একটি অংশ। মূলত মুনাফার জন্য এই নতুন সংস্কৃতিগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটি ক্রমবর্ধমান সমস্যা যা তরুণ প্রজন্মের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। তাই পারিবারিকভাবে তাদের সামনে উন্নত আদর্শ তুলে ধরা, শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করে এসব অপরাধ থেকে তরুণ প্রজন্মকে বিরত রাখা সম্ভব। প্রযুক্তির এমন অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও অনেকটা বাধ্য হয়ে সন্তানের হাতে তুলে দিচ্ছেন স্মার্টফোন অথবা ডিজিটাল ডিভাইস। অভিভাবকরা বলছেন, এ ধরনের প্রযুক্তিগুলোতে তারা এতটাই আসক্ত যে তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আর সেটিতে যদি বাধা দেয়া হয় তাহলে তারা অস্বাভাবিক আচরণ করে। বর্তমানে মানবতার প্রধান বাধা প্রযুক্তির অপব্যবহার। প্রতিকার হিসেবে ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিজ্ঞানের আবিষ্কারের সঠিক ও উপযুক্ত ব্যবহারই পারে আমাদের একটি সুন্দর সমাজ উপহার দিতে।
একটি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে, বিশ্বব্যাপী 100 জনের মধ্যে কমপক্ষে 64 জন প্রতিদিন গড়ে 4 ঘন্টা কোনো না কোনো ধরনের প্রযুক্তিগত পর্দার সামনে ব্যয় করে। পরিসংখ্যান বলছে, প্রযুক্তির অপব্যবহারের কারণে বিশ্বে প্রতিদিন প্রায় 700 মানুষ আত্মহত্যা করে। এছাড়া সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, শিশু কিশোররা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ সহ অপরাধমূলক কর্মকাণ্ডে ধাবিত হয় অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারে প্রভাবিত হয়ে। কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক, বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বিভিন্ন প্রোগ্রাম ও অ্যাপস ইত্যাদিকে দ্রুত যোগাযোগের অন্যতম বাহন হিসেবে গণ্য করা হয়।
প্রযুক্তির অত্যাধিক ব্যবহার সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পারে, কারণ ভার্চুয়ালের সাথে অত্যাধিক সময় ব্যয় করার ফলে আসক্তি সৃষ্টি হয়। প্রযুক্তিকে যোগাযোগের প্রাথমিক মাধ্যম হিসেবে গ্রহণ করলে সমস্যা নেই, তবে এটিকেই যোগাযোগের একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করলে কিংবা সব কিছুতেই প্রযুক্তির আশ্রয় নিয়ে সরাসরি যোগাযোগ কিংবা সামাজিকীকরণ উপেক্ষিত হতে পারে। প্রযুক্তি কেবল সংযোগের একটি মিথ্যা অনুভূতি তৈরি করতে পারে, যেখানে মানুষ বিশ্বাস করে তারা অন্যদের সাথে যোগাযোগ করছে। আসলে বাস্তবে তারা কেবল পর্দার মাধ্যমে যোগাযোগ করছে। তাদের ডিভাইসে আরও বেশি সময় ব্যয় করে স্বাস্থ্যকর সম্পর্কের জন্য প্রয়োজনীয় সামাজিক দক্ষতাগুলোকেও অবহেলা করতে পারে। এটি বিচ্ছিন্নতা এবং একাকিত্বের দিকে নিয়ে যেতে পারে, কারণ মানুষ তখন সমাজ থেকে সরে যায় এবং প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাই সরাসরি যোগাযোগ ও প্রযুক্তি উভয়ের সুবিধা উপভোগ করার জন্য প্রযুক্তির ব্যবহার এবং সরাসরি যোগাযোগের মধ্যে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।
প্রযুক্তির অপব্যবহার এবং অপরাধ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য একটি ক্রমবর্ধমান সমস্যা, যা তরুণ প্রজন্মের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। সাইবার বুলিং, অনলাইন স্ক্যাম, মাদক পাচার, এমনকি সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করতে অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করছে। দুর্ভাগ্যজনকভাবে অনেক তরুণও এতে জড়িয়ে পড়ছে। যদিও প্রযুক্তির অনেক উপকারিতা রয়েছে, তবু কিছু ক্ষেত্রে এর অপব্যবহার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়াকে সহজ করেছে। উদাহরণস্বরূপ, সাইবার বুলিংয়ের মতো অপরাধ বেনামে এবং দূর থেকে করা যায়। এটি ভুক্তভোগীদের জন্য অপরাধীদের শনাক্ত করা এবং অপরাধীর বিরুদ্ধে রিপোর্ট করাকে কঠিন করে তোলে। আবার প্রযুক্তির সাহায্যে অনলাইন স্ক্যাম এবং মাদক পাচারের মতো অপরাধকেও ব্যাপকতা প্রদান করা যায়, যা আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে অপরাধীদের গ্রেফতার করা কঠিন করে তোলে।
প্রযুক্তি যখন কোনো একটি সমাজে প্রবেশ করে, তখন দ্রুত মানুষ সেটাকে গ্রহণ করে, কিন্তু এই প্রযুক্তি কিভাবে ব্যবহার করবে সেটা মানিয়ে নিতে সময় লাগে। বর্তমানে উন্নত প্রযুক্তি যে জিনিসগুলো ছড়িয়ে দিচ্ছে, সেটি মূলত পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটি অংশ। মুনাফার জন্যে এই নতুন সংস্কৃতিগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেয়া হচ্ছে। প্রযুক্তির এই নতুন সংস্কৃতিগুলো যে কতটা বিপজ্জনক তা আমরা বুঝতে পারি না। আমরা এটাকে বিনোদনের অংশ হিসেবে নিচ্ছি। মানুষের যখন সামাজিক বাঁধন নষ্ট হয়ে যায়, তখন সে বিচ্যুতিমূলক আচরণ করে। তরুণ প্রজন্মকে ভালো কাজের মধ্যে সম্পৃক্ত রাখতে হবে, সামাজিক কার্যকলাপ বাড়াতে হবে, পলিসির মধ্যে পরিবর্তন আনতে হবে, শিশু কিশোরদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে এসব বিষয়ে আরও আলোচনার আশা রেখে বিদায় চাচ্ছি। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিকের আগামী পর্বে আমাদের সাথে যোগ দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানি যোদ্ধাদের আধ্যাত্মিক উন্নতির কথা বর্ণনা করতে গিয়ে শহীদ ইরানি কমান্ডার মোহাম্মদ বুরুজের দিকে নিয়ে কথা বলেছি। আজ আমরা আরেক শহীদ কমান্ডার হোসেইন আলামুল হুদা সম্পর্কে সংক্ষেপে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৭৯ সালে ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইসলামী বিপ্লব সংগঠিত হওয়ার পর ইরানি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী হয় এবং ধর্মীয় মূল্যবোধ ও নীতিনৈতিকতার প্রসার ঘটে। তবে যুদ্ধের ময়দানে ইরানি যোদ্ধাদের মধ্যে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের যে অভাবনীয় বিকাশ দেখা দিয়েছিল, সেটা শুধুমাত্র বিপ্লব পরবর্তী ওই পরিবেশের কারণে হয়নি। ইরানি জনগণের মধ্যে এই মূল্যবোধ আগে থেকেই বিদ্যমান ছিল। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে শহীদ ইরানি যোদ্ধাদের জন্ম থেকে সাদাত পর্যন্ত জীবনের দিকে তাকালে এই সত্যতার প্রমাণ পাওয়া যায়। আজ আমরা যাকে নিয়ে কথা বলব, তিনি হলেন সৈয়দ হোসেইন আলামুল হুদা। এই বীর যোদ্ধা ইরানের দক্ষিণাঞ্চলীয় হুয়াইজা শহরে আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে অকুতোভয় সম্মুখ যুদ্ধে অংশ নেন।
Thank you.
সৈয়দ হোসেন আলামুল হুদা ১৯৫৮ সালে ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সৈয়দ মুর্তজা আলামুল হুদার ঘরে জন্মগ্রহণ করেন। মাত্র ৬ বছর বয়সে তিনি কোরআন অধ্যয়ন শুরু করেন। তার জীবনের অন্যতম নেশা ছিল কেতাব অধ্যয়ন। স্কুল জীবন থেকেই তিনি ইসলামী আন্দোলন শুরু করেন এবং অল্প সময়ের মধ্যে একজন ভালো বক্তায় পরিণত হন। ১৯৭৬ সালে তিনি মাশহাদ শহরের ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে অনার্স কোর্সে ভর্তি হন। ইতিহাস বিষয়ক ক্লাসের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলাম বিষয়ক বিভিন্ন কোর্সেও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজের জ্ঞানের পরিধি বাড়াতে থাকেন। এর মধ্যে ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খমিনি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে ইসলামী বিপ্লব শুরু হলে তিনি ওই আন্দোলনে যোগ দেন।
জনগণকে স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে উদ্বুদ্ধ করার জন্য তিনি সারা ইরান চষে বেড়ান। বিশেষ করে তিনি মাশহাদ, কেরমান ও আহওয়াজ শহরে তার রাজনৈতিক তৎপরতাকে কেন্দ্রীভূত করেন। মাত্র ১৪ বছর বয়সে তাকে অত্যাচারী শাহ সরকার প্রথমবারের মতো কারাবন্দী করে। এরপর শহীদ আলামুল হুদার বয়স যখন ২১ বছর, তখন ইসলামী বিপ্লব সফলতা লাভ করে। এই ৭ বছরে তিনি বহুবার কারাবন্দী হন এবং কারাগারে তার উপর অমানসিক অত্যাচার চালানো হয়। ইসলামী বিপ্লব সফল হওয়ার পর পতিত শাহ সরকারের দোসররা নব্য প্রতিষ্ঠিত ইসলামী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিদ্রোহ শুরু করে। দেশের বিভিন্ন স্থানে এসব বিদ্রোহ দমনের প্রয়োজন দেখা দেয় এবং শহীদ আলামুল হুদা বিদ্রোহ দমনের কাজে অংশ নেন।
ইসলামী বিপ্লবের পর ইমাম খমেনির নির্দেশে সেনাবাহিনীর পাশাপাশি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC প্রতিষ্ঠিত হয়। শহীদ আলামুল হুদা ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান শহরে IRGC প্রতিষ্ঠার কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৮০ সালের সেপ্টেম্বর মাসে ইরাকি বাহিনী ইরানে আগ্রাসন শুরু করলে শহীদ আলামুল হুদা সদ্য প্রতিষ্ঠিত IRGC-র যোদ্ধাদের সঙ্গে নিয়ে খুজিস্তান এলাকায় আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ফ্রন্টে যুদ্ধ তদারকির পাশাপাশি তিনি বিভিন্ন শহর থেকে সৈন্য দলে লোক ভর্তি করে তাদেরকে সংক্ষিপ্ত প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের ময়দানে প্রেরণ করার গুরু দায়িত্ব পালন করেন।
বিপ্লব পরবর্তী ভঙ্গুর অবস্থায় দেশের কোনো বাহিনীর পক্ষেই যখন ইরাকি বাহিনীর আগ্রাসন প্রতিহত করার সম্ভব ছিল না, তখন শহীদ আলামুল হুদার মতো কিছু জানবাজ যোদ্ধার নেতৃত্বে ইরানের আপামর জনসাধারণ স্বল্পতম অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ ব্যূহ গড়ে তোলেন। ইরাকি বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় খুররাম শাহর শহর দখল করে নেওয়ার পর শহীদ আলামুল হুদার নেতৃত্বাধীন ইরানি যোদ্ধাদের একটি দল ইরাকের একটি বাহিনীর উপর আক্রমণ চালায়। ইরাকি বাহিনীকে শহর থেকে বিতাড়িত করা ছিল ওই আক্রমণের উদ্দেশ্য, কিন্তু আলামুল হুদার নেতৃত্বাধীন বাহিনী হুয়াইজা শহরের উপকণ্ঠে শত্রু সেনাদের হাতে অবরুদ্ধ হয়ে পড়েন।
এ সময় সামান্য কিছু সমরাস্ত্র নিয়ে ইরানি যোদ্ধারা ইরাকি বাহিনীর অন্তত ২০টি ট্যাঙ্কের মোকাবেলা করতে থাকেন। কিন্তু এই অসম যুদ্ধে আলামুল হুদার নেতৃত্বাধীন যোদ্ধারা একে একে শাহাদতের অমীয় সুধা পান করতে থাকেন। আলামুল হুদার অসহায়ত্ব যেন এখানে শেষ হওয়ার ছিল না। আগ্রাসী ইরাকি সেনারা আলামুল হুদার মরদেহের উপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দেয় এবং হুয়াইজা শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। শহরটির একটি দেয়ালও সেদিন ধ্বংসের হাত থেকে রক্ষা পায়নি। শহীদ আলামুল হুদার সঙ্গে সেদিনের অকুতোভয় সম্মুখ সমরে ১৪০ জন ইরানি যোদ্ধা শাহাদত বরণ করেন।
শহীদ আলামুল হুদা যুদ্ধকে ঐশী পরীক্ষা এবং শাহাদাতকে ঐশী সৌভাগ্য লাভের উপায় বলে মনে করতেন। তিনি খুররাম শাহর মুক্ত করার অভিযান শুরু করার আগে সহযোদ্ধাদের উদ্দেশ্যে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে বলেন, আজ রাত আমাদের জন্য আশুরার রাতের সমতুল্য। আমরা আজ একটি ঐশী পরীক্ষার সম্মুখীন হয়েছি। আমাদেরকে আজ সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এবং আগ্রাসী বাহিনীকে উচিত শিক্ষা দিতে হবে। ইরাকি বাহিনীর আগ্রাসনের মোকাবিলায় যারা স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধে নেমেছে, আপনারা তাদের সম্মুখ সারিতে রয়েছেন।
শহীদ আলামুল হুদা সহযোদ্ধাদের আরো বলেন, আপনারা অভিযানে যাওয়ার সময় যখন হাজার হাজার ঘরবাড়ি ছাড়া মানুষ দেখেছেন, তখন উপলব্ধি করতে পেরেছেন যে আপনাদের শাহাদতের মাধ্যমেই ইরানি ভূখণ্ড দখলদার ইরাকি বাহিনীর হাত থেকে মুক্ত হবে এবং এই ঘরবাড়ি ছাড়া মানুষগুলো তাদের হিটে মাটিতে ফিরে যেতে পারবে। আপনারা যদি আজই ময়দানে না নেমে একদিনের জন্য দেরি করে ফেলেন, তাহলে শাহাদতের সৌভাগ্য আপনাদের কপালে নাও জুটতে পারে। আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন, আপনারা খোরামশহর থেকে জীবিত ফিরে আসতে পারবেন না। আবারও বলছি, আপনারা এই মুহূর্তে একটি মহা ঐশী পরীক্ষার সম্মুখীন।
আলামুল হুদা ও তাঁর সহযোদ্ধাদের শাহাদাতের ১৮ মাস পর ১৯৮১ সালের ৮ মে খোরাম শহরের সঙ্গে হুয়াইজা শহর শত্রুমুক্ত করেন ইরানি যোদ্ধারা। তারা ওই ১৪০ শহীদের প্রায় সবার দেহাবশেষ খুঁজে পান এবং রাষ্ট্রীয় মর্যাদায় শাহাদাতের স্থানেই তাদের দাফন সম্পন্ন হয়।
যাই হোক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময় ফুরি এসেছে। আগামী আসরও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল। শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরানের পণ্য সামগ্রী।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন যে ইরানের জলে স্থলে ক্ষেত খামারে বাগ বাগিচায় কলকারখানায় উৎপাদিত হয় বিচিত্র সামগ্রী। এর পাশাপাশি খনি থেকে উৎপন্ন বিভিন্ন সামগ্রী এবং ইরানি নরনারীদের মেধা ও মনন খাটিয়ে তৈরি করা হয় বিভিন্ন শিল্পপণ্য। তো এগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যে আমাদের সাপ্তাহিক আয়োজন ইরানি পণ্য সামগ্রীর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা ভবন নির্মাণ সামগ্রী ও সিরামিক শিল্পে ইরানের অগ্রগতি নিয়ে আলোচনা প্রসঙ্গে বাথরুম ও কিচেন ফিটিংস সম্পর্কেও কথা বলার চেষ্টা করেছি। আজকের আসরে আমরা কথা বলব ভবন নির্মাণ ও সাজানোর জন্য ব্যবহৃত পাথর নিয়ে।
ইরানে উৎপন্ন পাথর সামগ্রী, এগুলোর ডিজাইন, গুণগত মান এবং রং বৈচিত্র্যের কারণে বিশ্বের প্রথম সারির মর্যাদা লাভ করেছে। ভূতত্ত্ব বিজ্ঞানে পাথর হল ভূত্বকের কঠিন স্তর বা শিলার অন্তর্ভুক্ত। পৃথিবীর সৃষ্টির সময় যে মহাবিস্ফোরণ হয়েছিল এবং তা থেকে যে বিশাল শিলাখণ্ড পৃথিবীর বুকে আটকে পড়েছিল, তাই পরে পাথরে পরিণত হয়। এখন পর্যন্ত বিজ্ঞানীরা ৩০০০ ধরনের খনিজ পদার্থ প্রকৃতির মধ্যে শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এসবের মধ্যে ২০ রকমের কঠিন শিলাও রয়েছে। এসব খনিজ পদার্থকে পাথর সৃষ্টির মূল উপাদান বলে মনে করা হয়। এই শিলা পাথরগুলোকে তিনটি ভাগে বিভক্ত করা হয়, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং পরিবর্তিত বা রূপান্তরিত শিলা। যাই হোক, এসব নিয়ে আমরা আজকের আসরে আরো কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
মানব সভ্যতার ইতিহাসে দেখা গেছে সর্বপ্রথম যে জিনিসটি মানুষ ব্যবহার করেছে তাদের কাজের প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করার জন্য কিংবা আশ্রয় নিবাস তৈরি করার জন্য অথবা নিজেদের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য তা হলো পাথর। পাথর যথেষ্ট ভারী একটি জিনিস, এটি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করাটাও বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার। পাথর উত্তোলন করাও কিন্তু খুব সহজ কাজ নয়। তদুপরি মানুষ নির্মাণ কাজে ইটের ব্যবহার করছে, এসব সত্ত্বেও পাথরের গুরুত্ব একটু কমেনি, পাথরের কোনো বিকল্পই তৈরি হয়নি। ভবন নির্মাণের জন্যে তো বটেই, এমনকি সেতু নির্মাণ করা, টানেল তৈরি করা, ভয়াবহ তুষার ধস রোধ করা সহ আরও বহু ক্ষেত্রে পাথরের ব্যবহার নির্বিকল্প হিসেবে এখনো রয়ে গেছে।
এর বাইরেও সৌন্দর্য বর্ধনের জন্য ভবন বা যে কোনো স্থাপনার সৌন্দর্য বৃদ্ধির জন্যও পাথরের ব্যবহার হয়ে থাকে। ইরানে রয়েছে এ ধরনের পাথরের বিশাল মজুদ এবং এই শ্রেণীর পাথর থেকে বার্ষিক যে আয় হয় তার পরিমাণও চোখে পড়ার মতো। ইরানে পাথর উত্তোলন করা এবং পাথর ব্যবহার করার ইতিহাস বেশ প্রাচীন। সভ্যতার সূচনা লগ্ন থেকেই অর্থাৎ প্রাচীন ইরানের লোকজন বাসাবাড়ি নির্মাণ করার ক্ষেত্রে কিংবা নির্মিত বাড়ি সাজানোর ক্ষেত্রে পাথরের ব্যবহার করে এসেছে। ইরানের উত্তরাঞ্চলে প্রাচীন বাড়িঘর থেকে প্রাপ্ত পাথরগুলোকে বিশেষজ্ঞরা 7000 বছর আগের বলে মত দিয়েছেন। এ থেকেও প্রমাণ হয় ইরানিরা কত আগে থেকে পাথর ব্যবহার করেছে। এ নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব খানিক মিউজিক বিরতির পর।
সিরাজে রয়েছে ইরানের ঐতিহাসিক একটি নিদর্শন, পার্স পোলিস কিংবা তাখতে জামশিদ নামে পরিচিত প্রাচীন এই স্থাপনাটি। এখানে আরও একটি স্থাপনা রয়েছে বেশ প্রাচীন, এর নাম হল পাসারগাদ। এছাড়া লোরেস্তান প্রদেশে রয়েছে প্রাচীন একটি পোল বা সেতু, পোলে সাপুরিও বলা হয় এই সেতুকে। গিলান প্রদেশে রয়েছে বান্দবন কেল্লা। এরকম আরো অনেক ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমগ্র ইরান জুড়ে। এইসব স্থাপনায় ব্যাপক পাথর ব্যবহার করা হয়েছে। এগুলোই প্রমাণ করে ইরানে পাথর ব্যবহারের ইতিহাস কতটা প্রাচীন। সিরাজের তাখতে জামশিদ বা পার্স পোলিসে কাঠের তক্তার মতোই যেরকম বড় বড় আকারের পাথরের তক্তা বা পাটা ব্যবহার করা হয়েছে তা প্রমাণ করে ইরানের সেই প্রাচীন আমল থেকেই পাথরের ব্যবহার কতটা শৈল্পিক ছিল।
ইরানে এখন 400 কোটি টনেরও বেশি পরিমাণ ভবন নির্মাণ ও সাজানোর পাথরের মজুদ রয়েছে। পাথর শিল্পে বিশ্বের উন্নত ও সমৃদ্ধ 10টি দেশের অন্যতম অবস্থানে রয়েছে ইরান। বিশ্বের পর্যায়ক্রমিক শ্রেষ্ঠত্বের বিচারে ইরানের অবস্থান 4-এ রয়েছে। এই মূল্যায়নটা ভবন সজ্জার পাথরের দিক থেকে, বিল্ডিং নির্মাণের জন্য ব্যবহৃত পাথরের দিক থেকেও বিশ্বের সমৃদ্ধ দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান বেশ সম্মানজনক। বলা বাহুল্য, ইউরোপ সহ এশিয়ারও কোনো কোনো দেশ পাথরের বাজারে বেশ সক্রিয় রয়েছে। তারপরও ইরানি পাথরের বৈচিত্র্য গুণগত মানের সঙ্গে অন্যদের পাথরের তুলনায় চলে না। এ কারণেই ইরানে উৎপন্ন পাথর বিশ্বের পাথরের ভুবনে প্রথম আসন লাভ করতে সক্ষম হয়েছে।
ইরানের পাথরের শ্রেষ্ঠত্বের কথা বলছিলাম আমরা। ইরানের খনিগুলোতে 100-এরও বেশি রকমের পাথরের মজুদ রয়েছে। এগুলোর কিচ্ছু কিচ্ছু সাজানোর পাথর, কিচ্ছু রয়েছে বিল্ডিং নির্মাণের পাথর। 1300টি পাথরের খনি রয়েছে ইরানে। 5,000-এরও বেশি পাথর কাটার ফ্যাক্টরি রয়েছে। এগুলোর পাশাপাশি পাথর কেন্দ্রিক অপর 600টি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসবের বিচারে ভবন সজ্জার পাথরের দিক থেকে বিশ্বের প্রথম সারির 7টি দেশের তালিকায় রয়েছে ইরান। ইরানের বেশ কিছু প্রদেশে বেশ উন্নত মানের পাথর পাওয়া যায়। এছাড়া বিল্ডিং নির্মাণের কাজে ব্যবহৃত পাথর এবং বিল্ডিংয়ের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহৃত পাথর রয়েছে। যেসব প্রদেশে পাথর রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইস্ফাহান, ইয়াজদ, কেরমান, খোরাসানের রাজাবি এবং দক্ষিণ খোরাসান, ফার্স, কুর্দিস্তান, পূর্ব আজারবাইজান, পশ্চিম আজারবাইজান এবং লোরেস্তান।
এ নিয়ে আমরা পরবর্তী আসরেও কথা বলার চেষ্টা করব। আজকের আসরের সময় একেবারেই ফুরিয়ে এসেছে, গুটিয়ে নিতে হবে আসর। আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
আগামী আসরেও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এ প্রত্যাশা রইল।
Thank you.